الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود باكر أغنيت فضيلات وبركات রয়েছে রহমাতুল আলামিন শাফিউল মুজনিমিন আমাদের প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের শাত ফরমান যে ব্যক্তি আমার উপর জুমার দিন 80 বার দরুদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম মাদ্রাসার দর্শক শ্রোতা আরো একবার উপস্থিত হয়েছি অনুষ্ঠান রমজান ও আমাদের স্বাস্থ্য এই অনুষ্ঠানে আমরা গত পর্বে শুনেছিলাম জেনেছিলাম যে রমজানের রোজা রাখার স্বাস্থ্যগত উপকারিতা কি রয়েছে আর আজকের আমরা একটি বিষয় নিয়েছি আর তা হচ্ছে ডায়াবেটিস এই ডায়াবেটিস সম্পর্কে আমরা আজকে জানব ডায়াবেটিস কাদের হয় ছোট থেকে কি ডায়াবেটিস হয়ে থাকে এই সকল বিষয় আজকে আমরা জানব কিন্তু জানার আগে আসুন আমরা একটি ভিডিও ফুটেজ দেখব আর ভিডিও ফুটেজ দেখার আগে কিছু ভালো নিয়ত করে নি কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং নিজের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর জন্য আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠান রমজান ও আমাদের স্বাস্থ্য দেখব এবং অন্যকে দেখতে উৎসাহিত করবো ইনশাআল্লাহ তাআলা নিজে শিখবো অন্যের নিকট পৌঁছাবো যখনই শিক্ষণীয় মাদানী ফুল থাকবে আমরা এর উপর নিজে আমল করব অন্যকে শিখিয়ে সওয়াবের ভান্ডার তৈরি করব ইনশাআল্লাহ তাআলা সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আজকেরও ডক্টর ইব্রাহিম মাসুমবিল্লাহ রয়েছেন ওনার থেকে আজকে আমরা ডায়াবেটিস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করব রমজান এটা অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত আল্লাহ তাআলা এর কত বড় দয়া তিনি আমাদের মাহে রমজান মোবারক এর মধ্যে রোজা ফরজ করে আমাদের জন্য তাকওয়া ও তার সন্তুষ্টি লাভের মাধ্যম করে দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কালাম অনুসারে ইরশাদ ফরমান কানজুল ইমান থেকে অনুবাদ সূরা বাকারা আয়াত নম্বর 183 এবং 84 এর মধ্যে উল্লেখ করেছেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা পরহেজগারী লাভ করো তো পরহেজগারী লাভ করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন রোজা দিয়েছেন তো এর সাথে যে আমাদের অনেক সময় শারীরিকভাবে রোগগ্রস্ত হয়ে যাই মানসিকভাবে রোগগ্রস্ত হয়ে যাই যার মাধ্যমে ইবাদতের মধ্যে মিষ্টতা পাই না ইবাদত থেকে আমরা অনেকটা দূরে চলে যাই সঠিকভাবে ইবাদত করতে পারি না আমরা একে তো অনেক সময় যৌবনকালে আমরা ইবাদত থেকে গাফিল হয়ে থাকি পক্ষান্তরে যখন আমরা বিমারির মধ্যে পড়ে যাই অসুস্থতার মধ্যে পড়ে যাই তখন আমরা ইবাদত বন্দিগিতে আরো গাফিল হয়ে যাই শয়তান আমাদেরকে আরো ধোকা দিয়ে থাকেন যে তুমি তো অসুস্থ মধ্যে রয়েছো কিভাবে রোজা রাখবে তো তারপরেও আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা এই ডায়াবেটিস সম্পর্কে জানব শুরুতেই ডক্টর ইব্রাহিম মাসুমিলের কাছে যাব শুরুতেই প্রশ্ন করব যে ডায়াবেটিস বলতে বোঝায় কি বলতে কি বোঝায় এটা আসলে কি কোন ধরনের রোগ কেন হয় কাদের হয় এক কথায় আর কি আমি অনেকগুলো প্রশ্ন করে ফেললাম আপনি আপনার মতো করে দর্শকদেরকে বলবেন আর
কি ধন্যবাদ চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন এবং আপনার টপিক সিলেকশনটা অত্যন্ত চমৎকার
জি
তো আমি গত অনুষ্ঠানে বলেছিলাম যে বর্তমান বিশ্বে আমরা মেডিকেল সায়েন্স যত উন্নত হচ্ছে তত উন্নতির পাশাপাশি আমরা এই উন্নত হওয়ার পাশাপাশি আমরা কি করতে পেরেছি আমরা যে ইনফেকশাস ডিজিজ যেগুলোকে বলা হয় অর্থাৎ সংক্রামক ব্যাধি এই সংক্রামক ব্যাধিগুলো আমরা নির্মূল করতে পারছি বা এটাকে কন্ট্রোলে নিয়ে আসছি এটাকে যখন আমরা কন্ট্রোলে নিয়ে আসছি এর পাশাপাশি অসংক্রামক ব্যাধি যেগুলো বা নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো এগুলো বাড়া শুরু করছে নন কমিউনিকেবল ডিজিজ বলতে আমরা কি বুঝি আসলে যেটা কিনা আমরা পরস্পর মানে একজন মানুষের সংস্পর্শে থাকলে বা সংস্পর্শের মাধ্যমে ছড়ায় না যে রোগগুলো সেগুলোকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি যখন এই মেডিকেল সায়েন্স উন্নত হচ্ছে পাশাপাশি উন্নত বিশ্বে উন্নত ধরনের কিছু রোগ চলে আসছে সেগুলোকে আমরা বলছি নন কমিউনিকেবল ডিজিজ এর ভিতরে কি আছে আপনার কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার আছে ডায়াবেটিস আছে হাইপারটেনশন আছে এই রোগগুলো সাধারণত চলে আসে
চলে আসে
ডায়াবেটিস এখন এমন একটা অবস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে বর্তমান বিশ্বে ডায়াবেটিস মেলাইটাস হলো দীর্ঘমেয়াদী অবক্ষয়ী এবং ব্যয়বহুল ব্যাধি যা মানব দেহের জন্য অত্যন্ত মারাত্মক একটা রোগ, তো
ঝুঁকিপূর্ণ রোগ,
অত্যন্ত মারাত্মক।
আচ্ছা, সাথে আমি একটা কথা বলে রাখি, আমরা আসলে অনেকেই আছি যে ডায়াবেটিস চেক করাই না।
জি জি জি,
ডক্টররা বলে থাকেন যে তোমরা ডায়াবেটিস চেক করাও আছে কিনা, কিন্তু আমরা ভয়ে থাকি। আরে চেক করালেই তো ওষুধ খেতে হবে, চেক করালেই আমাদের ডায়াবেটিস ধরা পড়ে গেলে
আপনার
মুসিবত।
জি বাপু ধন্যবাদ, আপনার আলোচনাটা আসবো। তো এখন এই ডায়াবেটিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন আমাদের সবার জন্য, কম বেশি হয়ে গেছে।
জি,
তো ডায়াবেটিস বলতে আসলে আপনি প্রথম যে প্রশ্নটা করেছেন যে ডায়াবেটিস বলতে আমরা আসলে কি বুঝি,
কি বুঝি,
তো মেডিকেলের মেডিসিনের একটা বই আছে যেটাকে আমরা ডেভিডসন নামে ডক্টরদের কাছে বেশ পরিচিত। এই বইয়ের ডেফিনিশনটা হচ্ছে এরকম যে ডায়াবেটিস এর সংজ্ঞাকে তারা বলছে, ইট ইজ দ্য কন্ডিশন ইন হুইচ হুইচ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য হাইপারগ্লাইসেমিয়া ডিউ টু অ্যাবসোলুট অর রিলেটিভ ডেফিসিয়েন্স অফ দ্য ইনসুলিন। অর্থাৎ আমি এটাকে খাঁটি বাংলা যদি ট্রান্সলেট করতে যাই, একদম সহজ কথায় হচ্ছে রক্তে ইনসুলিনের ঘাটতির জন্য রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাওয়া, এই কন্ডিশনটাকে, এই অবস্থাটাকে আমি ডায়াবেটিস বলছি। এখন এই ডায়াবেটিস আপনার মেডিকেল টার্ম এটাকে অনেক ভাগে ভাগ করেছে, টাইপ 1 বলা হয়, টাইপ 2 বলা হয়, আবার অনেকের প্রেগনেন্সিতে গর্ভকালীন অবস্থায় যে ডায়াবেটিসটা হয় সেটাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয়, যেটা কিনা তাদের প্রিভিয়াসলি থাকে না, নতুন হয়। প্রথমত এই ডায়াবেটিসটা মানে আমাদের দেশে খুব যে নামে বেশ পরিচিত, ডায়াবেটিস এর আগে আমাদের বহুমূত্র রোগ নামে বেশ পরিচিত ছিল।
জি,
তো এটা মডার্ন হতে হতে বা আপডেট হতে হতে, ডক্টর গবেষণা হতে হতে এখন এটা এমন একটা অবস্থায় আসছে, মোটামুটি ডায়াবেটিস একটা এস্টাবলিশড একটা রোগ। তো এটাকে টাইপ 1, টাইপ 2 এবং জেস্টেশনাল আরো বিভিন্ন নামে নাম করা করা হয়েছে।
জি,
টাইপ 1 যেটা, এই টাইপ 1 টা হচ্ছে সাধারণত, এটার একটা নাম হচ্ছে জুভেনাইল বা কিশোর বয়সে যে ডায়াবেটিসটা হয়, অর্থাৎ
শিশুদের,
হ্যাঁ শিশুদের বলেন বা কিশোর বয়সে, বয়স 50-এর নিচে যে ডায়াবেটিসটা হয় এটাকে আমরা টাইপ 1 বলি। এর ভিতরে শিশুরাও চলে আসে,
শিশুরাও চলে আসে,
চলে আসে। জি
জি,
আর এর পরবর্তীতে যেটা ডায়াবেটিসটা হয় সেটাকে আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস বলি, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস।
জি,
তারপর হচ্ছে প্রেগনেন্সিতে গর্ভকালীন অবস্থায় কিছু ডায়াবেটিস হয়ে থাকে, যেটা কিনা তাদের পূর্ববর্তীতে গর্ভের আগের অবস্থায় ছিল না, দুঃখিত, গর্ভবর্তী অবস্থায় একটা ডায়াবেটিস হয় যেটা কিনা গর্ভের আগে ছিল না, তাদের স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি থাকলে অথবা জেনেটিক একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকলে দেখা যায় তাদের একটা ডায়াবেটিস হয়, সেটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। তো বাপু আসলে এই ডায়াবেটিস এখন খুব আলোচ্য, একদম কমন মুখে একটা রোগ। জি, আপনার অনেকে হয়তো জানেন না যে তাদের ডায়াবেটিস আছে, এরকম অবস্থাটা বেশি। এবং বলছি কি, বর্তমান বিশ্বে যে কয়জন ডায়াবেটিস রোগী আছে তার 1.5% হচ্ছে এখনো আনডায়াগনোজ আছে,
চেক করালে সে কিভাবে বুঝতে পারবে যে আমার ডায়াবেটিস হয়েছে, কত হলে একটা পয়েন্ট তো অবশ্যই
আসলে মানে এটা এখন একদম মোটামুটি ডায়াবেটিসটা চেক করা খুব সহজ হয়ে গেছে এখন। তো আমরা এখানে মেডিকেলে, আমরা চিকিৎসা বিজ্ঞানে দুইটা এখানে মেজারমেন্ট ধরছি, একটা হচ্ছে খালি পেটে সুগার, একটা হচ্ছে ভরা পেটে সুগার, যেটাকে আমরা র্যান্ডম ব্লাড সুগার বলি, একটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার বা RBS অথবা FBS নামে বেশ পরিচিত এই দুটো শব্দ ডায়াবেটিস রোগীর কাছে এবং ডাক্তারদের কাছে।
জি, এরা জেনে থাকবে।
জি, এরা জানে, এবং এই শব্দটা মোটামুটি কম বেশি এখন সবাই জানে, এই শব্দগুলো তারা খুব বেশ পরিচিত। তো আপনার যদি RBS বা র্যান্ডম ব্লাড সুগার বা ভরা পেটে যদি আপনার ব্লাড 7.8 থেকে 11.1 মিলিমোল পার লিটার পর্যন্ত থাকে, এই রেঞ্জের ভিতর যদি থাকে তাহলে আপনি নর্মাল আছেন,
ডায়াবেটিস নাই,
ডায়াবেটিস নাই। অর্থাৎ আপনার
7.8 থেকে
11 মিলিমোল পার লিটার, এর উপরে গেলে আপনি ডায়াবেটিস আক্রান্ত।
এটা ভরা পেটে,
জি এটা হচ্ছে ভরা পেটে।
আর খালি পেটে,
আর খালি পেটের রেঞ্জ যেটা, খালি পেটের রেঞ্জটা হচ্ছে 3.5 থেকে 5.9 পর্যন্ত, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এটা সব মেডিকেল সবসময় একটা রেঞ্জ হিসাব করে। একটু আমি আবার বলছি, ভরা পেটে বা র্যান্ডম ব্লাড সুগার সেটা হচ্ছে 7.8 থেকে 11 মিলিমোল পার লিটার, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এর ভেতরে যদি থাকে তাহলে হচ্ছেন আপনি ডায়াবেটিস রোগী না, নর্মাল রেঞ্জের ভেতরে আছেন।
জি
আচ্ছা,
টুয়েলভ হয়ে গেলে, 12 হয়ে গেলে সে ডায়াবেটিস রোগী হয়ে
এখানে
যায়।
ডায়াবেটিস রোগী সরাসরি বলবো না, বাট নর্মাল রেঞ্জের মধ্যে আপনি নাই
নাই।
আচ্ছা,
তারপরে যাচ্ছেন আর কি।
হ্যাঁ, তারপর হচ্ছে আপনার, তখন আমরা ইম্প্যাড বলি আর সেটাকে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার খালি পেটে বা ফাস্টিং এ যদি আপনি 3.5 থেকে 5.9 মিলিমল পার লিটার থাকে, তাহলে হচ্ছে আপনি নর্মাল রেঞ্জ। আচ্ছা, তো এর ভিতরে আপনার 7.8 বা 6.1 থেকে 6.9 যদি হয়,
জি,
সেক্ষেত্রে আমরা এটাকে ইম্প্যাড ফাস্টিং গ্লুকোজ বলি। তখন একটা টেস্ট করে আমরা কনফার্ম হই যে ওনার ডায়াবেটিস আসলে আছে কিনা।
জি,
এই রেঞ্জের ভিতরে সবসময় ডায়াবেটিস রুগীকে আমরা পরামর্শ দিই, আপনার ব্লাড সুগার যে কোনো ভাবে হোক, এই রেঞ্জের ভিতরে খালি পেটে এটার ভিতরে রাখতে হবে, বড় পেটে এই রেঞ্জের ভিতরে রাখতে হবে, বড় পেটে যে রেঞ্জটা আছে এই রেঞ্জের ভিতরে রাখতে হবে। এটাই হচ্ছে মূলত ডায়াবেটিস এর আলটিমেটলি টার্গেট, ডায়াবেটিস এর ট্রিটমেন্ট এর আলটিমেটলি যে টার্গেটটা। জি,
আমরা অনেকেই জানি না যে ডায়াবেটিস এর উপসর্গগুলো কি কি, এগুলো কেন হয়, অর্থাৎ ডায়াবেটিস হলে আমি কিভাবে বুঝবো যে আমার ডায়াবেটিস হয়েছে, এগুলো সম্পর্কে যদি একটু ব্রিফ করেন।
জি, ধন্যবাদ, প্রশ্নটা অত্যন্ত চমৎকার প্রশ্ন। আসলে এখন তো ডায়াবেটিস খুব কমন এবং ডায়াবেটিস রোগটা বেড়ে যাচ্ছে কম বেশি সবার। এখন আমি কি ডায়াবেটিস আক্রান্ত কিনা,
কারণ জ্বর হলে শরীর গরম হয়ে যায়,
হ্যাঁ প্রশ্ন আসতেই পারে। তো ডায়াবেটিসের নির্দিষ্ট এরকম কিছু উপসর্গ আছে যেটা আমরা সাইন সিমটম বলে থাকি। তো এর ভিতরে আপনার যে উপসর্গগুলো সাধারণত আমরা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে পাই, তা হচ্ছে ওনার অতিরিক্ত প্রস্রাব হবে বা বহুমূত্র, অধিক হারে ওনার পিপাসা লাগবে, অধিক হারে দুর্বলতা ওনার মধ্যে চলে আসবে, ওনার মুখটা শুকিয়ে যাবে, তারপর হচ্ছে ওনার ঘন ঘন ইনফেকশন হবে, আর চোখে হঠাৎ উনি ঝাপসা দেখা শুরু করবে, এবং হঠাৎ করে ওনার ওজন হ্রাস পাবে।
আচ্ছা আচ্ছা, অনেকগুলো কারণ।
জি জি, অনেকগুলো লক্ষণ আছে। এই লক্ষণগুলো যদি দেখা যায়, তখন আমরা তাকে সাধারণত ডায়াবেটিস এর রোগী বলে চিন্তা করে থাকি। সেক্ষেত্রে আমরা ওনাকে
চেক করাতে,
ব্লাড সুগার টেস্ট করতে বলি।
জি
জি,
এটা তো উপসর্গগুলো।
জি,
এই উপসর্গগুলো যদি লক্ষণীয় হয় নিজের শরীরের মধ্যে, তার উচিত হচ্ছে
ডক্টর শরণাপন্ন হওয়া এবং
চেক আপ করানো, নিজের চেক আপ করানো। আসলে আমরা চেক আপ করাতে গিয়ে অনেক সময় দ্বিধার মধ্যে পড়ে যাই, চেক আপ আমরা করাই না, যেটা আমি আগেও বলেছিলাম। কিন্তু আমির আলে সুন্নাত ইলিয়াস কাজী সাদ্দ আহমদ বরকাত উনি আলিয়া বলেন যে প্রত্যেকটা মানুষের প্রতি 3 মাস পর পর তার ব্লাড সুগার, আপনার ব্লাডের যে আপনার হিমোগ্লোবিন যেটা রয়েছে, এই জিনিসগুলো চেক করানো উচিত।
মাশাআল্লাহ মাশাআল্লাহ,
কেননা
চমৎকার পরামর্শ দিয়েছেন তিনি।
উনি কিন্তু ফাইজানের সুন্নতের মধ্যে পরামর্শ দিয়েছেন, ওনার বিশ্ববিখ্যাত যে কিতাব নির্ধারিত ফাইজানের সুন্নত, এর মধ্যে অনেকগুলো টেস্টের নাম উনি উল্লেখ করে দিয়েছেন, যে আপনার কোলেস্ট্রল চেক করান, সুগার চেক করান, আপনার কিডনি কেমন কি অবস্থায় আছে এটা চেক করাবেন, এবং আপনার ব্লাড চেক করালে কিন্তু আপনার কোলেস্ট্রল ধরা পড়লে যে হার্ট যে রোগী হতে যাচ্ছে অথবা সে ডায়াবেটিস হতে যাচ্ছে, ডায়াবেটিস এর কারণে কিন্তু আপনার কিডনিরও ক্ষতি হয়ে থাকে, কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জিনিসগুলো আমির আলে সুন্নাত দামাত বরকাত উনি আলী আমাদেরকে পরামর্শ দেন, যাতে করে আমরা এই টেস্ট গুলো করিয়ে নেই। এর উনি আবার বলে থাকেন যে আপনারা এটা মনে করবেন না যে আমি টেস্ট করাবো, যারা টেস্ট করায় ডায়াগনস্টিক সেন্টার যাদের রয়েছে তাদের পক্ষ থেকে আমাকে কোনো টাকা পয়সা দেয়, এরকম নয়, আমি আপনার ভালো চাচ্ছি। কারণ এখন হচ্ছে আমাদের যুগটাই এমন হয়ে গিয়েছে, খানা আমাদের ঠিক মতো আমরা পাচ্ছি না, যেগুলো আমরা চলছি ফিরছি বাহিরে আমরা মানে বেরোচ্ছি, সকল কিছু আমাদের মধ্যে ক্ষতিকর জিনিসগুলো চলে আসছে, অক্সিজেনের মাধ্যমে হোক, পানির মাধ্যমে হোক, খানার মাধ্যমে হোক, বাতাসের মাধ্যমে হোক, যেভাবেই হোক আমরা আমাদের শরীরে বিষ নিচ্ছি। তো এই বিষকে যদি আমরা ধ্বংস না করি, আর যদি আমরা টেস্টের কথা চিন্তা না করি, টেস্ট না করলে তো এখন যেহেতু
বুঝতে পারবো না আমার শরীরে কোন একটা রোগ বাসা বেঁধে
পড়েছে, হয়তো আমি ধুকে ধুকে মরে যাব, অথবা আমার কিডনি ফেল হয়ে যাচ্ছে,
এমন একটা অবস্থায় রোগটা ধরা পড়ে যখন কিনা ডক্টর আর কিছু করার থাকে না,
লেট সিঙ্গেল চলে আসছে, একদম লাস্ট পজিশনে আছে, তখন কিছু করার থাকে না। আমির আলে সুন্নাত আমাদেরকে যেভাবে বলেছেন যে 3 মাস অথবা 3 থেকে 4 মাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা এই টেস্ট গুলো করাবো, টেস্ট গুলো করালে যদি কোনো কিছু ধরা পড়ে তাহলে আমরা এগুলো কি করতে পারবো, ডক্টরের শরণাপন্ন হয়ে আমরা নিজে কন্ট্রোল করতে পারবো, কি বলেন ডক্টর সাহেব?
জি, চমৎকার। আমি আপনার কথা থেকে একটা জিনিস কোট করলাম, তা হচ্ছে যে আমির আলে সুন্নাত মাদ্রাসা আলী উনি যে পরামর্শটা দিয়েছেন 3 থেকে 4 মাস, আসলে এটা একটা সাইন্টিফিক ব্যাখ্যা আছে।
জি,
আমি বিষয়টা যদি শেয়ার করি আপনি আসলে অবাক হবেন। তা হচ্ছে আপনি যে বলেছেন হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন আমাদের শরীরে যে হিমোগ্লোবিন আছে, এটা হিম এবং গ্লোবিন এটার একটা মিশ্রণ, হিম হচ্ছে লোহা, গ্লোবিন হচ্ছে প্রোটিন, এই দুইটার মিশ্রণে হিমোগ্লোবিন হয়। হিমোগ্লোবিনটা থাকে রেড ব্লাড সেল বা লোহিত রক্ত কণিকার মধ্যে থাকে, যার কারণে আমরা রক্তটাকে লাল দেখি। এই লোহিত রক্ত কণিকার লাইফ স্প্যান অর্থাৎ তার জীবদ্দশা হচ্ছে মাত্র 120 দিন, অর্থাৎ 3 থেকে 4 মাস। কথাটা বুঝছেন? 3 থেকে 4 মাস পরে পরপরই আপনার রেড ব্লাড সেল হয়ে যায়। দেখেন উনি যে পরামর্শটা দিয়েছেন আমার কাছে খুব চমৎকার লাগছে, যে পরামর্শটা যে 3 থেকে 4 মাস পরে কিন্তু আমি আমার নতুন যে নিউ আরবিসি গুলো ক্রিয়েশন হয়েছে এদের কি অবস্থা, বুঝতে পারতেছি। মাশাল্লাহ চমৎকার একটা পরামর্শ উনি দিয়েছেন, আমার মনে হয় আমাদের সকলের আমির আহলে সুন্নাতের পরামর্শ মানা উচিত।
আচ্ছা, রমজান মাসে
জি জি
ডায়াবেটিস রোগীদের জন্য কি পরামর্শ থাকবে? তারা ইফতারিতে কি খাবে, সেহরিতে কি খাবে, তারা কি যা পাবে তাই খেতে পারবে?
না না, এক চমৎকার প্রশ্নটা, অত্যন্ত চমৎকার। তারা আসলে যা পাবে তা তো কখনো খাবে না। রমজান মাসটা একটা আদর্শ মাস ডায়াবেটিস রোগীদের, তাদের যে ডিসিপ্লিন, তাদের যে ডায়েট, তাদের যে ড্রাগ নেওয়া, এইগুলো মেনটেন করার জন্য, এগুলো শেখার জন্য তাদের জন্য রমজান মাসটা হচ্ছে একটা আদর্শ মাস। এই মাসে তারা পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনার এই ডায়াবেটিস এর নিয়ন্ত্রণের কলা কৌশল গুলো আমার মনে হয় তারা শিখার যে উত্তম একটা সময় এই মাসে তারা শিখতে পারে। তো এই ক্ষেত্রে আমরা যে পরামর্শটা দিতে পারি তা হচ্ছে, রমজানে তিনি খাবার খাবেন 3 বেলা। 3 বেলা খাবার কি? একটা হচ্ছে সেহরির সময়, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হচ্ছে মধ্যরাতের খাবার। এখন এই যে ইফতারের যে সময়টা, এই ইফতারের সময়টাকে যদি উনি সকালের খাবার হিসেবে কাউন্ট করেন এবং আপনার সন্ধ্যাবেলার যে খাবারটা সেটাকে রাতের খাবার হিসেবে কাউন্ট করেন,
যেটা অনেকে তারাবি নামাজের পরে
সন্ধ্যা রাতের খাবার তারাবির পরে খেয়ে থাকেন, যে হালকা স্ন্যাক্স নেন, আর এবং সেহরির যে খাবারটা সেটাকে যদি উনি ওনার দুপুরের খাবারের সাথে তুলনা করেন বা এটার সাথে যদি উনি কাউন্ট করেন, তাহলে আমার মনে হয় ওনার জন্য এইটা কন্টিনিউ করা বা এই রমজানে ডায়াবেটিস এর কন্ট্রোলের বিষয়টা খুব সহজ হয়ে যায়। যেমন ইফতারের সময় উনি যে পরামর্শটা আমার থাকবে, ইফতার সময় যদি প্রচুর পরিমাণে পানি খান, এই পানির সাথে যেমন হচ্ছে গিয়ে কি এই পানিটা উনি শরবত হিসেবে খেতে পারেন বা সরাসরি পানি খেতে পারেন।
শরবত হিসেবে আপনি কি চিনির সাথে খেতে বলছেন?
জি না, আমি শরবত মানি তো হচ্ছে চিনি না, শরবত মানি সুগার ফ্রি শরবত আছে, আপনি সেগুলো বসে দিয়ে খেতে পারেন, কাঁচা আম দিয়ে শরবতটা তৈরি করতে পারেন, লিচু দিয়ে শরবতটা তৈরি করতে পারেন। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, কারণ পানির শূন্যতা হ্রাস করার জন্য।
জি,
সাথে আপনি একটা আজু 2 পিস নিলেন, 2 পিস বেগুনি নিলেন, আর একটা খেজুর, শশা অথবা গাজর নিলেন, অর্থাৎ আপনার সকালের খাবারের যে পরিমাণ, ঠিক একটা ডায়াবেটিস রোগীর সকালের যে আদর্শ সুষম খাবার, সেই পরিমাণে উনি যদি ইফতার করেন তাহলে ওনার জন্য একটা পারফেক্ট ইফতার একটা মেনু হয়ে যায়। এই ইফতার ওনার কোন হাইপার গ্লাইসেমিয়া করবে না, হাইপোগ্লাইসেমিয়া করবে না, এটা একটা পারফেক্ট ওনার জন্য ইফতার। সবে সব হবে, শরীরের সুস্থতাও থাকবে। সন্ধ্যা রাতের যে খাবারটা খাবে, সন্ধ্যা রাতের খাবারটাকে আমরা রাতের খাবার হিসেবে তুলনা করছি। এখানে উনি রাতের খাবার যে পরিমাণ খান সেই পরিমাণটাই খাবেন, সাথে একটা ছোট মাছ অথবা একটা সবজি রেখে উনি রাতের খাবারটা খেতে পারে হালকা। তারপর হচ্ছে সেহরি, এক্ষেত্রে আমাদের একটা বিশেষ পরামর্শ থাকে ডাক্তারদের, যে সেহরিটা আপনি শেষ সময় খাবেন। এবং চমৎকার বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস,
সুন্নতে মোবারক,
যে সুন্নতে মোবারকাতা হচ্ছে তোমরা শেষ সময় খাও, ইফতারটা দ্রুত করো,
দ্রুত করো।
এবং ডায়াবেটিস রোগীদের জন্য একই পরামর্শ, সেহরিটা আপনি শেষ দিকে করে খান, ইফতারটা দ্রুত করেন। আচ্ছা, তো এই উপকারিতা কি এখানে আপনার?
এই তো উপকারিতা একটা হাদিস শরীফের বাণী সাইন্টিফিক ব্যাখ্যা করলে দেখা যায় যে মানুষের কল্যাণের জন্য এগুলো করা হয়েছে।
আল্লাহ আকবার। জি, সেহরিটা আপনি শেষ ভাগে খেলে কি হবে, সেহরিটা আপনি আপনার দুপুরের মেনু হিসাবে কাউন্ট করে আপনি যদি সেহরিটা শেষ ভাগে খান, তাহলে হবে কি, দীর্ঘক্ষণ যখন আপনি না খেয়ে আছেন শরীরে আপনার গ্লুকোজের পরিমাণ কমে আসতে পারে, যেটাকে আমরা মেডিকেল টার্মে একটা ইমার্জেন্সি বলি, হাইপোগ্লাইসেমিয়া। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। তো আপনি যদি সেহরি দেরি করে খান অর্থাৎ শেষ সময় খান, তাহলে ইফতারের আগে আগে আপনি হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে যাচ্ছেন না, অর্থাৎ গ্লুকোজ পড়ে যাওয়ার কোনো
সম্ভাবনা নেই।
এটা একটা চমৎকার দিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা থেকেও আমরা এই জিনিসটা শিখতে পারি। তারপর ইফতারটা যদি আমরা খুব দ্রুত করি, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার চান্স থাকে না।
দেখুন, ইফতারে দ্রুত বলতে দর্শক শ্রোতা,
ইফতার সময় হওয়ার
পরেই আমরা করে ফেলবো, অনেকে লেট করে ফেলে যে আমরা 5 মিনিট পরে করি, সতর্কতা অবলম্বন করে। এরকম সতর্কতা অবলম্বন করতে গিয়ে 5 মিনিট পরে করা যাবে না, টাইম হয়ে গিয়েছে আমরা ইফতারি করে ফেলবো।
দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল হচ্ছে, আমার ডায়াবেটিসটা আমার কন্ট্রোল হচ্ছে।
সুবহানাল্লাহ। মানে এখানে যে জিনিসটা, আরেকটা জিনিস হচ্ছে, যারা ডায়াবেটিসের একটা তো স্টেপ গুলো আপনি বলেছেন, টাইপ টু, টাইপ ওয়ান,
জি জি
এবং আরো একটা জিনিস বলেছেন যারা স্নায়ুবন্ধের জন্য, যারা ইনসুলিন নেন তাদেরকে আমরা কোন টাইপ বলবো?
জি, ইনসুলিন নেন, এখানে কথা হচ্ছে তাদের কোন টাইপ বলবেন এটা সরাসরি এভাবে বলা যাবে না। টাইপ ওয়ান যারা,
তারা ইনসুলিন নিয়ে
তারা তাদের ট্রিটমেন্ট একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে ইনসুলিন।
আচ্ছা,
আবার টাইপ টু তে যারা আছেন তাদের ট্রিটমেন্ট যখন আমি ওষুধ দিয়ে, মুখে ওষুধ দিয়ে আমি কন্ট্রোল করতে পারবো না, তখন গিয়ে আমি ইনসুলিন নিব।
আচ্ছা, এখন যারা ইনসুলিন নেন,
ইনসুলিন আপনার কোন একটা বড় ধরনের অপারেশনের আগে ওনার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে ইনসুলিন দিয়ে থাকি।
যারা ইনসুলিন নেন,
জি,
বিশেষ করে তাদের মেন্টালিটি তৈরি হয়ে যায় হয়তো আমি আর এই ইনসুলিন থেকে
বেরোতে পারবো না,
হতে পারবো না, বেরোতে পারবো না, আমাকে
জি
মৃত্যুর আগ পর্যন্ত এই ইনসুলিন নিতেই হবে, আমার এই রোগ আর কন্ট্রোল হচ্ছে না আর হতেও পারবে না, এ ধরনের মেন্টালিটি হয়ে যায় মানসিক ভাবে। আমি মনে করি যে আল্লাহ তাআলা রোগ দিয়েছেন, আল্লাহ তাআলা ভালো করে ওয়ালা, আল্লাহ তাআলা শিফা দেনে ওয়ালা, তো আল্লাহ তাআলা কাছে দোয়াও করতে হবে, ঔষধও খেতে হবে, আল্লাহ তাআলা এর উসিলাতে শিফা দান করেন। ঔষধ তো শিফা দেনে ওয়ালা না, শিফা দেনে ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। সেক্ষেত্রে এই ধরনের মানসিক টেনশনের কারণে কিন্তু আরো আমার মনে হয় যে এই রোগটা আরো বেড়ে যায়। আপনার মানে ডাক্তারি সায়েন্স মোতাবেক এটাকে কি বলে, এই ধরনের কোনো কিছু আছে কি না, বেরোতে পারবে কি পারবে না?
একটা চমৎকার একটা প্রশ্ন করছেন যে যারা ইনসুলিন নেন তাদের মধ্যে অনেক সময় মানসিক একটা খুব একটা প্রশান্তিতে তারা থাকেন না, তারা দুশ্চিন্তায় বিকারগ্রস্ত অবস্থায় চলে আসেন।
জি,
যে এখন আসলে প্রতি বেলা ইনসুলিন নেওয়া, নিজের শরীরে নিজে ইনজেকশন পুশ করা, এটা আসলে যিনি নিচ্ছেন তিনি
এবং ইফতারি বন্ধের মধ্যে কোনো নিতে পারবে না, রমজান মাসে বিশেষ করে
রমজানে নিতে পারবে না, তো এটা আসলে একটু মানে পেশেন্টের জন্য কষ্টদায়ক। তারপরে এখানে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা ডায়াবেটিস রোগীর ট্রিটমেন্ট শুধুমাত্র ইনসুলিন দিই না, ইনসুলিন অনেকগুলো ট্রিটমেন্টের মধ্যে একটা পার্ট।
আচ্ছা
আচ্ছা, ডায়াবেটিস রোগীর একটা ট্রিটমেন্ট আছে সেটা হচ্ছে ডায়েট। উনি যদি ওনার ডায়েট ডিসিপ্লিন এগুলো ঠিক মতো মেনটেন করেন, ডাক্তারের পরামর্শ মতো ওই পরামর্শগুলো যদি ঠিক মতো মেনে চলেন, তাহলে দেখা যাবে কি একসময় ইনসুলিনের ডোজ কমে আসতে পারে, অনেক সময় দেখা যায় আবার ওনার মুখে ওষুধ দিয়ে আবার সেরে যেতে পারে
খাদ্য মেনু।
এই ক্ষেত্রে যে বিষয়টা সেটা অবশ্যই হচ্ছে কি ডায়েট এবং ডিসিপ্লিন। ডায়েট এবং ডিসিপ্লিন বলতে আমি আসলে কি বুঝি এটা বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার।
দর্শক শ্রোতা, আমরা অবশ্যই অবগত হলাম, ডায়াবেটিস সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, কিন্তু অনেক কিছু জানার বাকি রয়েছে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে, কেননা সময় আমাদের হাতে একেবারে নেই। আশা করছি আগামী অনুষ্ঠানে আমরা ডায়াবেটিস নিয়ে আরেকটু কন্টিনিউ করব, যাতে করে আরো বিশদভাবে আমরা আলোচনা শুনতে পারি এবং আমরা এ থেকে কিছু জানতে পারি, বুঝতে পারি এবং শিখতে পারি। আমাদের সাথেই থাকুন, আগামী অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা ডায়াবেটিস সম্পর্কে জানব, এর আরো উপসর্গগুলো নিয়ে আলোচনা হবে এবং শিশুদের ডায়াবেটিস সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। পাশাপাশি রমজান মাসে অনেকের ডায়াবেটিস যদি লো হয়ে যায় তখন তার করণীয় কি হতে পারে, এ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা বিশদ আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।